নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অধ্যয়নের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওং বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রীম জয় পতাক স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর অহিতকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদ পদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর অহিতকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকি আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ মধ্যলীলা সপ্তদশ পরিচ্ছেদের শ্রী চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন গমন বিষয়বস্তুর 132 নম্বর শ্লোক থেকে অধ্যয়ন করব। হরে কৃষ্ণ। দেহ দেহির নাম নামি কৃষ্ণে নাহি ভেদ, জীবের ধর্ম নাম দেহ স্বরূপে বিভেদ। জীবের যেমন নাম, দেহ এবং স্বরূপে পার্থক্য রয়েছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেহ এবং দেহির মধ্যে অথবা নাম এবং নামীর মধ্যে সেই রকম পার্থক্য নেই। শ্রী প্রভুপাদ উল্লেখ করেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে ব্রাহ্মণটিকে বুঝিয়েছেন যে মায়াবাদীরা পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের গুণগত সাদৃশ্য হৃদঙ্গম করতে পারে না, যেহেতু তারা স্বীকার করে না, তাই তারা মনে করে যে জীব মায়ার প্রভাবে ব্রহ্ম থেকে ভ্রান্তভাবে বিচ্ছিন্ন হয়েছে। মায়াবাদীরা মনে করে যে পরমতত্ত্ব চরমে নির্বিশেষ, যখন ভগবানের অবতার অথবা ভগবান স্বয়ং অবতরণ করেন তখন তারা মনে করে যে তিনিও মায়ার দ্বারা আচ্ছাদিত হয়েছেন। অর্থাৎ মায়াবাদীরা মনে করে যে ভগবানের রূপও এই জড়জগতের বস্তু। অজ্ঞতার বসে তারা বুঝতে পারে না যে শ্রীকৃষ্ণের দেহ তার থেকে অভিন্ন, তার দেহ এবং দেহিতে কোনো ভেদ নেই, কেননা তারা উভয়েই চিনিময় তত্ত্ব। শ্রীকৃষ্ণ সম্বন্ধে যথাযথ জ্ঞান না থাকার ফলে নির্বিশেষবাদীরা শ্রীকৃষ্ণের শ্রী পাদ পদ্মে অপরাধ করে, তাই তারা পরম তত্ত্বের আদি নাম কৃষ্ণ উচ্চারণ করতে পারে না। তাদের নির্বিশেষ ধারণার দ্বারা প্রভাবিত হয়ে তারা ব্রহ্ম, আত্মা, চৈতন্য আদি গৌণ নাম উচ্চারণ করে, অর্থাৎ তারা পরোক্ষভাবে পরম তত্ত্বকে সম্বোধন করে। যদিও তারা গোবিন্দ, কৃষ্ণ অথবা মাধব আদি নাম উচ্চারণ করে, তবুও তারা বুঝতে পারে না যে এই সমস্ত নাম নামই গোবিন্দ, কৃষ্ণ বা মাধব থেকে অভিন্ন। যেহেতু তারা নির্বিশেষবাদী, তাই সবিশেষ নাম উচ্চারণ করলেও তার ফলে তাদের কোনো পারমার্থিক লাভ হয় না। প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই। তারা মনে করে যে এই সমস্ত নাম জড় শব্দ মাত্র, ভগবানের নামের মহিমা হৃদঙ্গম করতে না পেরে তারা কেবল ব্রহ্ম, আত্মা, চৈতন্য আদি গৌণ নাম উচ্চারণ করে। কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের নাম উভয়ই চিন্ময়, শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত সবকিছুই চিন্ময়, আনন্দময় এবং বাস্তব। বদ্ধজীবের দেহ আত্মা থেকে ভিন্ন এবং তার পিতৃপ্রদত্ত নাম তার আত্মা থেকে ভিন্ন। জড়দেহটিকে তার স্বরূপ বলে মনে করার ফলে বদ্ধজীব তার প্রকৃত স্বরূপ সম্পর্কে অবগত হতে পারে না। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্যদাস হওয়া সত্ত্বেও সে ভিন্নভাবে আচরণ করে। শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। বদ্ধ অবস্থায় জীব তার স্বরূপ বিস্মৃত হয়, কিন্তু শ্রীকৃষ্ণের বেলায় তা হয় না। শ্রীকৃষ্ণের নাম এবং শ্রীকৃষ্ণ স্বয়ং অভিন্ন। শ্রীকৃষ্ণের পক্ষে মায়ার দ্বারা প্রভাবিত হবার কোনো প্রশ্নই উঠে না, কেননা শ্রীকৃষ্ণ এই জড়জগতের বস্তু নন। শ্রীকৃষ্ণের দেহ এবং তার আত্মায় কোনো ভেদ নেই। শ্রীকৃষ্ণ যুগপত দেহ এবং আত্মা, দেহ এবং দেহির পার্থক্য কেবল বদ্ধজীবের বেলায় প্রযোজ্য। বদ্ধজীবের দেহ আত্মা থেকে ভিন্ন এবং বদ্ধজীবের নামও তার দেহ থেকে ভিন্ন। কারোর নাম শ্রীযুক্ত ঘোষ হতে পারে, কিন্তু শ্রীযুক্ত ঘোষের নাম দিয়ে ডাকা মাত্রই তিনি সেখানে উপস্থিত হন না। কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করি, তাহলে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ আমাদের জিহ্বায় প্রকাশিত হন। পদ্মপুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন, মদ ভক্তা ইয়ত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমার ভক্তরা যেখানে আমার নাম গান করে সেখানেই আমি থাকি। ভক্তরা যখন শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে উচ্চারণ করেন, শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হন। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নত্বা নাম নামিনঃ। শ্রীকৃষ্ণের নাম চিন্তামণি, চিন্ময় চিন্তামণি বিশেষ, তা চৈতন্য রসের বিগ্রহ স্বরূপ, তা পূর্ণ অর্থাৎ মাইক বস্তুর মতো আবদ্ধ বা খণ্ড নয়, তা শুদ্ধ অর্থাৎ মায়ামিশ্র নয়, তা নিত্য যুক্ত অর্থাৎ সর্বদা চিন্ময়, কখনো জড় সম্বন্ধে আবদ্ধ হয় না, যেহেতু নাম ও নামের স্বরূপে কোনো ভেদ নেই। এই শ্লোকটি পদ্মপুরাণ থেকে উদ্ধৃত হয়েছে। অতএব কৃষ্ণের নাম দেহ বিলাস, প্রাকৃতেন্দ্রিয় গ্রাহ্য নহে হয় সো প্রকাশ। অতএব শ্রীকৃষ্ণের নাম, তার দেহ এবং তার লীলা জড় ইন্দ্রিয়ের গ্রাহ্য নয়, তা স্বপ্রকাশ। প্রভুপাদ বলেছেন, শ্রীকৃষ্ণের চিন্ময় দেহ, নাম, রূপ, গুণ, লীলা এবং তার পরিকর সবই চিন্ময় তত্ত্ব এবং তা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তা সচিদানন্দ বিগ্রহ। যতক্ষণ পর্যন্ত জীব প্রকৃতির তিনটি গুণ এবং রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ আদি জড় ইন্দ্রিয়ের বিষয়ের দ্বারা আচ্ছন্ন থাকে, ততক্ষণ পর্যন্ত সে চিন্ময় জ্ঞান এবং চিন্ময় আনন্দ উপলব্ধি করতে পারে না। তা কেবল শুদ্ধ ভক্তের কাছেই প্রকাশিত হয়। জলস্তরে নাম রূপ ও গুণাবলী অবশ্যই পরস্পর থেকে ভিন্ন, জড় জগতে পরমতত্ত্ব সম্বন্ধে কোনো ধারণাই নেই, কিন্তু আমরা যখন কৃষ্ণ ভাবনার স্তরে উন্নীত হই তখন আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণের নাম রূপ লীলা এবং পরিকর এই জড় জগতের বস্তুর মতো কোনো পার্থক্য নেই। কৃষ্ণ নাম কৃষ্ণ গুণ কৃষ্ণ লীলা বৃন্দ কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ, শ্রীকৃষ্ণের দিব্য নাম তার চিন্ময় গুণ এবং লীলা সমূহ শ্রীকৃষ্ণের রূপের এই মতো চিন্ময় এবং আনন্দময়। অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেত গ্রাহ্যম ইন্দ্রিয়ৈ সেবন মুখে হি জিহাদৌ স্বয়ং এব স্ফুরত্যদহ, অতএব শ্রীকৃষ্ণের নাম গুণ লীলা কখনো প্রাকৃত চক্ষু কর্ণ আদির গ্রাহ্য নয়। জীব যখন সেবনমুখ হয় অর্থাৎ চিত স্বরূপে কৃষ্ণন্মুখ হন তখনই অপ্রাকৃত জিহাদি ইন্দ্রিয়ে কৃষ্ণ নামাদি স্বয়ংই স্ফূর্তি লাভ করে। এই শ্লোকটি ভক্তির সামন্ত সিন্ধু গ্রন্থের প্রথম বিভাগের দ্বিতীয় তরঙ্গে 234 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ লীলা রস ব্রহ্মজ্ঞানী আকর্ষিয়া করে আত্ম বস, শ্রীকৃষ্ণের লীলার রস সমূহ ব্রহ্মানন্দ থেকেও পূর্ণ আনন্দময় এবং তাই তা ব্রহ্মজ্ঞানীদেরও আকর্ষণ করে আত্মপ্রকাশ করে। প্রভুপাদ উল্লেখ করেছেন কেউ যখন বুঝতে পারেন যে তিনি এই জড় জগতের বস্তু নন, তিনি চিন্ময় বস্তু ব্রহ্ম, তখন তিনি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হন। চিৎস্বরূপ ব্রহ্মে অবস্থিত হবার ফলে অবশ্যই কিছুটা সুখের উদয় হয়, কিন্তু যারা শ্রীকৃষ্ণের রূপ শ্রীকৃষ্ণের গুণ এবং শ্রীকৃষ্ণের লীলা চিন্ময় লীলারস বিলাস হৃদয়ে উদয় করাতে পারেন এবং তারা ব্রহ্মানন্দ থেকে অনন্ত গুণে শ্রেষ্ঠ পূর্ণ আনন্দ লীলারস উপভোগ করেন, কেউ যখন আত্ম উপলব্ধির স্তরে অধিষ্ঠিত হন তখন অবশ্যই তিনি অনায়াসে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন এবং শ্রীকৃষ্ণের সেবক রূপে পরিণত হন। ভগবদ্গীতার 18:54 শ্লোকে সেই তত্ত্ব বিশ্লেষণ করে বলা হয়েছে, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সুচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদভক্তিং লভতে পরাম, যিনি ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়েছেন তিনি পরম ব্রহ্মকে উপলব্ধি করতে পেরেছেন এবং তার ফলে তার আত্মা প্রসন্ন হয়েছে, তিনি কখনো কোনো কিছুর জন্য সুখ করেন না অথবা কোনো কিছুর আকাঙ্ক্ষাও করেন না, তিনি সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন, সেই অবস্থায় তিনি আমার শুদ্ধ ভক্তি লাভ করেন। কেউ যখন চিন্ময় উপলব্ধি লাভ করেন ব্রহ্মভূত তিনি তখন শুচি হন প্রসন্নাত্মা, কেননা সেই অবস্থায় তিনি সর্বপ্রকার জড় ধারণা থেকে মুক্ত হন। যিনি সেই স্তর প্রাপ্ত হয়েছেন তিনি আর জড় জগতের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার দ্বারা বিচলিত হন না, তিনি সকলকেই চিন্ময় আত্মারূপে দর্শন করেন পণ্ডিতাহা সমদর্শী নহ। কেউ যখন সম্পূর্ণভাবে আত্ম উপলব্ধি করেন তখন তিনি শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হন মদভক্তিং লভতে পরাম, কেউ যখন ভগবত ভক্তির স্তরে উন্নীত হন তখন তিনি আপনা থেকেই বুঝতে পারেন শ্রীকৃষ্ণকে, ভক্তিয়া মাম অভিজানাতি যাবান যস্যাস্মি তত্ত্বত ততো মাং তত্ত্বত জ্ঞাত্বা বিশতে তদনন্তরম, ভক্তি বা ভগবানের প্রেমময় সেবা করার মাধ্যমেই কেবল পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানা যায়, এভাবে ভক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে জানার ফলেই ভগবানের রাজ্যে প্রবেশ করা যায়। ভগবত ভক্তির স্তরেই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এবং তার চিন্ময় নাম রূপ গুণ লীলা ও পরিকর ইত্যাদি জানা যায়, এভাবে চিন্ময় যোগ্যতা অর্জন করার ফলে বিশতে তদনন্তরম জীব তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে। সুখ নিবৃত চেতা তৎব্যুদস্ত অন্য ভাব অপি অজিত রুচির লীলা আকৃষ্ট সারস্ত দিয়ম ব্যুতোনুত কৃপয়া যস্তত্ত্ব দীপম পুরাণম তম অখিল বৃজিনঘম ব্যাস শুনুং নতু অস্মি। যিনি প্রথমে ব্রহ্মসুখে নিবৃত চিত্ত ছিলেন এবং পরে সেই সুখ পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের মাধুর্যময় লীলার দ্বারা আকৃষ্ট হয়ে কৃষ্ণ সম্বন্ধীয় তত্ত্ব দীপ স্বরূপ শ্রীমৎ ভাগবত পুরাণ বিস্তার করেছিলেন, সেই অখিল পাপনাশী গুরুদেব ব্যাসপুত্র শ্রী সুখদেব গোস্বামীকে আমি প্রণতি নিবেদন করি। এই শ্লোকটি শ্রীমৎ ভাগবতের দ্বাদশ স্কন্ধের দ্বাদশ অধ্যায়ের 69 নম্বর শ্লোক, শিল সুত গোস্বামীর উক্তি। ব্রহ্মানন্দ হইতে পূর্ণানন্দ কৃষ্ণ গুণ অতএব আকর্ষয়ে আত্মারামের মন। শ্রীকৃষ্ণের গুণাবলী ব্রহ্মানন্দ থেকেও পূর্ণ আনন্দময়, তাই তা আত্মারামীদের মন আকর্ষণ করে। আত্মারামশ্চ মুনয় নির্গন্থা অপি উরুক্রমে কুর্বন্তি অহিতুকিং ভক্তিম ইথম ভূত গুণ হরি। আত্মাতে যারা রমণ করেন এইরূপ বাসনা গ্রন্থিশূন্য মুনিরাও অতি অদ্ভুত কার্য সম্পাদনকারী শ্রীকৃষ্ণে অহিতুকি ভক্তি করেন। কেননা জগতে চিত্ত হারি হরির এই রকম একটি গুণ আছে। এই সব রহু কৃষ্ণ চরণ সম্বন্ধে আত্মারামের মন হরে তুলসীর গন্ধে। শ্রীকৃষ্ণের লীলার কথা দূরে থাকুক, শ্রীকৃষ্ণের চরণারবিন্দে নিবেদিত তুলসীর গন্ধ আত্মারামীদের মন কেউ হরণ করে। তস্য অরবিন্দ নয়ন সপদারবিন্দ কিঞ্জল কমিশ্রিত তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত সবিবরেণ চকার তেষাং সংশোভম অক্ষর জুষাম অপি চিত্ত তন্নু। সেই অরবিন্দ নেত্র ভগবানের পদকমলে কিঞ্জল কমিশ্রিত তুলসীর মধু সৌরভযুক্ত বায়ু নির্বিশেষ ব্রহ্মপরায়ণ চতুষণের নাসিকার রন্ধ্র যুগে অন্তর্গত হয়ে তাদের চিত্ত ও তনুর খুব উৎপন্ন করেছিল। শ্লোকপ্রপাদ উল্লেখ করেছেন এই শ্লোকটি শ্রীমদ ভাগবতের তৃতীয় স্কন্ধ 45 অধ্যায়ের 43 নম্বর থেকে উদ্ধৃত। বিদুর এবং মৈত্রীর আলোচনা প্রসঙ্গে এগুলি বলা হয়েছে। কিভাবে দিতি গর্ভবতী হওয়ায় বিভীষিকা ত্রস্ত দেবতারা ব্রহ্মার কাছে দিতির গর্ভস্থ অসুরদ্বয়ের আদি বৃত্তান্ত বর্ণনা করেছিলেন। ব্রহ্মা তখন তাদের জয় বিজয়ের প্রতি চতুষণ কুমারীদের অভিশাপের কথা বর্ণনা করেন। এক সময় চতুষণ কুমারেরা নারায়ণকে দর্শন করার জন্য বৈকুণ্ঠে গিয়েছিলেন। তখন সপ্তম দ্বারে জয় বিজয় নামক দুই দ্বারপাল তাদেরকে বাধা দেন। ঈর্ষাপরায়ণ হয়ে জয় এবং বিজয় চতুষণ কুমারদের প্রবেশ করতে দেননি এবং তার ফলে কুমারেরা ক্রোধ হয়ে জয় এবং বিজয়কে অভিশাপ দেন যে তারা দুজনেই জড়জগতে অসুরজনিতে জন্মগ্রহণ করবেন। সর্বজ্ঞ পরমেশ্বর ভগবান তৎক্ষণাৎ সেই ঘটনাটি বুঝতে পারেন এবং লক্ষ্মী দেবীকে নিয়ে তিনি সেখানে উপস্থিত হন। চতুষণ কুমারেরা তৎক্ষণাৎ ভগবানকে প্রণতি নিবেদন করেন, কেবলমাত্র ভগবানকে দর্শন করে এবং ভগবানের শ্রীপাদ পদ্মে তুলসী ও কেশরের সৌরভ আঘ্রাণ করে। কুমারেরা নির্বিশেষবাদের প্রতি তাদের দীর্ঘ আসক্তি পরিত্যাগ করে ভগবত ভক্তে পরিণত হয়েছিলেন। এভাবে কেবল কেশর মিশ্রিত তুলসীর সৌরভ আঘ্রাণ করে চার কুমারেরা বৈষ্ণবে পরিণত হয়েছিলেন। যারা ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত এবং শ্রীকৃষ্ণের সেই পাদ পদ্মে কোন অপরাধ করেননি, তারা কেবলমাত্র ভগবানের সেই পাদ পদ্মের সৌরভ আঘ্রাণ করে বৈষ্ণবে পরিণত হতে পারেন। কিন্তু যারা ভগবানের চরণে অপরাধী অথবা অসুর, তারা কখনোই ভগবানের স্বরূপের প্রতি আকৃষ্ট হন না, এমনকি বহুবার ভগবানের মন্দিরে যাবার ফলেও। বৃন্দাবনে বহু মায়াবাদী সন্ন্যাসী রয়েছেন যারা গোবিন্দজি, গোপীনাথজি এবং মদনমোহনজির মন্দির পর্যন্ত যায় না, কেননা তারা মনে করে যে এ সমস্ত মন্দির হচ্ছে মাইক, তাই তাদের বলা হয় মায়াবাদী। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাই বলেছেন যে মায়াবাদীরা সবচাইতে বড় অপরাধী। অতএব কৃষ্ণ নাম নাসিবে তার মুখে, মায়াবাদী গণ যাতে মহাবহির মুখে। মায়াবাদীরা যেহেতু মহা অপরাধী এবং মহানাস্তিক, তাই তাদের মুখে কৃষ্ণ নাম আসে না। প্রভুপাদ বললেন, পরমেশ্বর ভগবানকে হস্তহীন পদহীন বলে বর্ণনা করে মায়াবাদীরা নিরন্তর ভগবানের নিন্দা করে। মায়াবাদীরা জন্ম জন্মান্তরে আংশিকভাবে ব্রহ্ম উপলব্ধি করা সত্ত্বেও অপরাধী থেকে যায়। কিন্তু এই ধরনের নির্বিশেষবাদীরা যদি ভগবানের চরণে অপরাধী না হয়, তাহলে ভগবত ভক্তের সঙ্গ প্রভাবে ভগবত ভক্তে পরিণত হয়। অর্থাৎ নির্বিশেষবাদী যদি অপরাধী না হন, তাহলে তিনি ভগবত ভক্তের সঙ্গ লাভের সৌভাগ্য হলে ভগবত ভক্তে পরিণত হতে পারেন। কিন্তু তিনি যদি অপরাধী হন, তাহলে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করা সত্ত্বেও ভগবত ভক্ত হতে পারে না। শ্রী চৈতন্য মহাপ্রভু অপরাধী মায়াবাদীদের সম্বন্ধে অত্যন্ত শঙ্কিত ছিলেন, তাই পরবর্তী শ্লোক কটিতে তিনি সেই ভাব ব্যক্ত করেছেন। ভাব কেলি বিচেইতে আমি আইলাও কাশীপুরে, গ্রাহক নাহি নাবিকাই লইয়া যাব ঘরে। ভাব মানে ভক্তিভাব, ভক্তিভাব বিক্রি করার জন্য আমি কাশীনগরে এলাম, কিন্তু কোনো গ্রাহক পেলাম না। তা যদি বিক্রি না হয়, তাহলে আমি আমার সেই পসারা নিয়ে ঘরে ফিরে যাব। ভারী বোঝা লইয়া আইলাম কেমনে লইয়া যাব, অল্প স্বল্প মূল্য পাইলে এথাই বেচিব। আমি ভারী বোঝা নিয়ে তা বিক্রি করতে এই শহরে এসেছি, তা ফিরিয়ে নিয়ে যাওয়া কঠিন, তাই স্বল্প মূল্য পেলে আমার সেই পসারা আমি এখানেই বিক্রি করে যাব। প্রভুপাদ বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবানের অপ্রাকৃত নাম বিক্রি করছিলেন, কিন্তু কাশী মায়াবাদীদের স্থান এবং ভগবানের চরণে অপরাধী মায়াবাদীরা ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে পারে না। তার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু নৈরাশ্য অনুভব করেছিলেন। তিনি ভাবছিলেন কিভাবে তিনি মায়াবাদীদের হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার গুরুত্ব সম্বন্ধে শিক্ষা দেবেন। শুদ্ধ ভক্তরাই কেবল ভগবানের নাম কীর্তনের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু বারাণসীতে শুদ্ধ ভক্ত পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই বোঝা ছিল অত্যন্ত ভারী, তাই তিনি প্রস্তাব করেছেন যে কাশীতে যদিও শুদ্ধ ভক্ত নেই, তবুও কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে স্বল্প আগ্রহী হন, তাহলে সেই অল্প মূল্যের বিনিময়ে তিনি তার কাছে সেই মহামূল্য সামগ্রী বিক্রয় করবেন। পাশ্চাত্য দেশে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করতে এসে আমাদের বাস্তবিক ভাবে সেই অভিজ্ঞতা হয়েছে। আমরা যখন 1965 সালে নিউ ইয়র্ক শহরে এসেছিলাম, তখন আমরা আশা করিনি যে এই দেশের মানুষেরা হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করবে, কিন্তু তবুও আমরা মানুষদের নিমন্ত্রণ করেছি আমাদের ছোট মন্দিরে এসে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে, এবং ভগবানের দিব্য নাম এতই আকর্ষণীয় যে নিউ ইয়র্ক শহরে আমাদের সেই ছোট মন্দিরটিতে এসে সৌভাগ্যবান যুবকেরা কৃষ্ণ ভক্তে পরিণত হয়েছে। এই আন্দোলন যদিও সম্পূর্ণ সহায় সম্বলহীন অবস্থায় শুরু হয়েছিল, তবুও তা আজ খুব সুন্দরভাবে সর্বত্র প্রচারিত হয়েছে। পাশ্চাত্যের দেশগুলিতে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার সফল হয়েছে, কেন না সেখানকার যুবকেরা অপরাধী ছিল না। যে সমস্ত যুবকেরা এই আন্দোলনে যোগদান করেছে তারা খুব একটা পবিত্র ছিল না অথবা বৈদিক জ্ঞান সমন্বিত ছিল না, কিন্তু যেহেতু তারা ভগবানের চরণে অপরাধী ছিল না তাই তারা হরে কৃষ্ণ আন্দোলনের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিলেন। আজ পাশ্চাত্যের দেশগুলিতে এই আন্দোলনের বিস্তার হতে দেখে আমরা গভীর আনন্দ অনুভব করছি। এভাবে এই আন্দোলনের প্রসার হতে দেখে আমরা বুঝতে পারি যে পাশ্চাত্য দেশের তথাকথিত ম্লেচ্ছ ও যবনেরা নাস্তিক নির্বিশেষবাদী এবং মায়াবাদীদের থেকেও পবিত্র। এত বলি সেই বিপ্রে আত্মসাত করি, প্রাতে উঠি মথুরা চলিলা গৌর হরি। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই ব্রাহ্মণটিকে তার ভক্তরূপে অঙ্গীকার করে পরের দিন খুব ভোরে উঠে মথুরা অভিমুখে যাত্রা করলেন। সেই তিন সঙ্গে চলে প্রভু নিষেধিল, দূর হইতে তিন জনে ঘরে পাঠাইল। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মথুরা অভিমুখে যাত্রা করলেন তখন সেই তিনজন ভক্ত সঙ্গে সঙ্গে চললেন, কিন্তু মহাপ্রভু তাদের সঙ্গে নিতে নিষেধ করে দূর থেকে তাদের ঘরে ফেরত পাঠালেন। প্রভুর বিরহে তিনে একত্র মিলিয়া, প্রভু গুণগান করে প্রেমে মত্ত হইয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু বিরহে তারা তিনজন একত্রে মিলিত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু গুণগান করতেন, এভাবে তারা মহাপ্রভু প্রেমে মগ্ন হয়েছিলেন। প্রয়াগে আসিয়া প্রভু কইল বেনি স্নান, মাধব দেখিয়া প্রেমে কইল নিত্য গান। প্রয়াগে পৌঁছে শ্রী চৈতন্য মহাপ্রভু ত্রিবেণীতে স্নান করলেন এবং মন্দিরে বেনী মাধবের দর্শন করে প্রেমাবিষ্ট হয়ে নৃত্য গীত করলেন। শ্রীপ্রভুপাদ উল্লেখ করেছেন তাৎপর্যে, প্রয়াগ বর্তমান এলাহাবাদ শহর থেকে কয়েক মাইল দূরে অবস্থিত। প্রকৃষ্ট রূপে যাগ সম্পাদন হয় বলে এই স্থানের নাম প্রয়াগ। শাস্ত্রে বলা হয়েছে প্রকৃষ্ট যাগ যাগ ফলম যস্মাত, কেউ যদি প্রয়াগে যজ্ঞ অনুষ্ঠান করেন তাহলে তিনি তৎক্ষণাৎ তার ফল লাভ করেন। প্রয়াগকে তীর্থরাজও বলা হয়। এই পবিত্র তীর্থটি গঙ্গা ও যমুনার সঙ্গম স্থলে অবস্থিত। প্রতি বছর এখানে মাঘ মেলা অনুষ্ঠিত হয় এবং প্রতি দ্বাদশ বৎসরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছর বহু মানুষ এই পুণ্যতীর্থে স্নান করতে আসে। মাঘ মেলার সময় সাধারণত নিকটবর্তী অঞ্চলের লোকেরাই স্নান করতে আসেন, কিন্তু কুম্ভ মেলার সময় সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা এখানে আসে, ত্রিবেণীতে স্নান করেন। সেখানে গেলেই সেই স্থানের চিন্ময় প্রভাব উপলব্ধি করা যায়। প্রায় 500 বছর আগে সম্রাট আকবর নির্মিত একটি দুর্গ এখানে রয়েছে এবং সেই দুর্গের অনতি দূরেই ত্রিবেণী। প্রয়াগের অপর পার্শ্বে প্রাচীন প্রতিষ্ঠানপুর বা বর্তমান ঝুঁসি। বহু সাধু এখানে বাস করেন, তাই পারমার্থিক দিক দিয়ে এই স্থানটি অত্যন্ত আকর্ষণীয়। যমুনা দেখিয়া প্রেমে পড়ে ঝাঁপ দিয়া, আস্তে ব্যস্তে ভট্টাচার্য উঠায় ধাইয়া। যমুনা দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমে উন্মত্ত হয়ে তাতে ঝাঁপিয়ে পড়লেন। তখন বলভদ্র ভট্টাচার্য দ্রুত তাকে ধরে খুব সাবধানে তাকে তুলে আনলেন। এই মত তিন দিন প্রয়াগে রহিলা, কৃষ্ণ নাম প্রেম দিয়া লোক নিস্তারিলা। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তিন দিন প্রয়াগে অবস্থান করলেন, সেখানে কৃষ্ণ নাম ও চিন্ময় প্রেম দান করে বহু লোককে নিস্তার করলেন। মথুরা চলিতে পথে যথা রহি যায়, কৃষ্ণ নাম প্রেম দিয়া লোকেরে নাচায়। মথুরা যাবার পথে যেই যেই স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু বিশ্রাম করার জন্য থেমেছিলেন সেখানেই তিনি কৃষ্ণ নাম এবং কৃষ্ণ প্রেম দান করে লোকেদের নাচিয়েছিলেন। পূর্বে যেন দক্ষিণ যাইতে লোক নিস্তারিলাম, পশ্চিম দেশে তৈছে সব বৈষ্ণব করিলাম। পূর্বে দক্ষিণ ভারত ভ্রমণ করার সময় যেমন তিনি বহু লোককে উদ্ধার করেছিলেন, তেমনি পশ্চিম ভারত ভ্রমণের সময় তিনি বহু মানুষকে বৈষ্ণবে পরিণত করেছিলেন। পূর্বে শ্রীচৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারতের বহু মানুষকে ভগবত ভক্তে পরিণত করেছিলেন, তেমনি এ হরে কৃষ্ণ আন্দোলন আজ পৃথিবীর সর্বত্র ভগবানের দিব্য নাম কীর্তন করে মানুষদের উদ্ধার করছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার ফলেই তা সম্ভব হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন যে পৃথিবীর প্রতিটি নগরে ও গ্রামে মানুষকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সুযোগ দান করে তিনি তাদের উদ্ধার করবেন। পথে যাহা যাহা হয় যমুনা দর্শন, তাহা ঝাঁপি দিয়া পড়ে প্রেমে অচেতন। মথুরা যাবার পথে যেখানে তিনি যমুনা দর্শন করেছেন সেখানে তিনি সেই নদীতে ঝাঁপ দিয়ে পড়ে প্রেমে অচেতন হয়েছেন। মথুরা নিকটে আইলা মথুরা দেখিয়া, দণ্ডবত হইয়া পড়ে প্রেমাবিষ্ট হইয়া। মথুরার নিকটে এসে মথুরা দর্শন করে তিনি প্রেমাবিষ্ট হয়ে দণ্ডবত প্রণতি নিবেদন করেছিলেন। হরে কৃষ্ণ, শেষ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 155 পর্যন্ত।